বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 26 জানুয়ারি, 12 মাঘ এবং ফার্সি 6 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pasttoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং র্যাবের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা সম্পর্কে বাংলাদেশের জাতীয় সংসদের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত থাকলে পাশ্চাত্যের সঙ্গে যে কোনো চুক্তির পথ সম্পূর্ণ খোলা রয়েছে, জানালেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতিকে প্রধান বাধা বললেন 68% ব্যবসায়ী। বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা পাচ্ছে না দুদক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার দ্বন্দ্বে নয়া মোড়। এবং আগামী মার্চ মাসে আফগানিস্তানের গার্লস স্কুলগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর। আমেরিকার কাছে অর্থ ফেরত চেয়ে আফগান নারীদের বিক্ষোভ। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের উপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রতিপক্ষগুলো প্রস্তুত থাকলে তাদের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির পথ সম্পূর্ণ খোলা রয়েছে। তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের এই প্রস্তুতির কথা ঘোষণা করেন। রাইসি বলেন, যে কোনো রাষ্ট্রীয় সফরে দেশের জনগণের স্বার্থ রক্ষা হতে হবে এবং সফরে গিয়ে শুধুমাত্র হাস্যমুখ বিনিময় করলে দেশের কোনো লাভ হবে না। তিনি বলেন, ভিয়েনায় চলমান আলোচনায় প্রতিপক্ষগুলো ইরানের উপর আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হলে তাদের সঙ্গে চুক্তি সম্ভব। ভিয়েনা সংলাপে কতদূর অগ্রগতি হয়েছে এবং আমেরিকা যদি সরাসরি আলোচনার প্রস্তাব দেয় তাহলে ইরানের অবস্থান কি হবে, এমন প্রশ্নের উত্তরে রাইসি বলেন, আমেরিকা বহুদিন ধরে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তা গ্রহণ করিনি। স্বাধীনতা ইস্যুতে ইরান প্রাচ্য নয় এবং পাশ্চাত্য নয়, এই নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
রাজধানী তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ইরান ও প্রতিবেশী শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, আমরা সুস্পষ্টভাবেই বলছি পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য উভয়ের সঙ্গেই ইরান কাজ করে, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে প্রাচ্য নয় পাশ্চাত্য নয় এই নীতিতে পরিবর্তন আসেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা অনবরত সরাসরি আলোচনার কথা বলছে কিন্তু আমরা এখনও এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে সরকার বিদ্যমান সুযোগ ও সামর্থ্যকে সর্বোত্তম পর্যায়ে কাজে লাগানোর পক্ষে বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের এক্সপোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইয়েমেনের ওপর যদি সংযুক্ত আরব আমিরাতের ধ্বংসাত্মক হামলা বন্ধ না হয় তাহলে দুবাই এক্সপো 2020 পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে। জেনারেল সারি তার টুইটার পোস্টে বলেন, আমরা পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের গন্তব্য পরিবর্তন করুন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন। জেনারেল সারির এই টুইটার পোস্টকে বিশেষজ্ঞরা সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বিদেশি অংশগ্রহণকারী সবার জন্য হুঁশিয়ারি সংকেত হিসেবে বিবেচনা করছেন। এর আগে গত 17 জানুয়ারি এবং 24 জানুয়ারি দুই দফা ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তত 68% ব্যবসায়ী বলেছেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। ব্যবসার ক্ষেত্রে আরও দুটি বড় প্রতিবন্ধকতা হল অদক্ষ আমলাতন্ত্র এবং ব্যবসায় অর্থায়নে সীমাবদ্ধতা। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি পরিচালিত এক জরিপে অন্তত 68% ব্যবসায়ীর কাছ থেকে এমন অভিমত পাওয়া গেছে। আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব অফিসে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি আয়োজিত বাংলাদেশে ব্যবসার পরিবেশ 2021 উদ্যোক্তা জরিপের ফলাফল শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এইসব তথ্য জানানো হয়। সিপিডি গত বছরের এপ্রিল, জুন, জুলাই এই 3 মাসব্যাপী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরের 73টি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের উপরে এই জরিপ পরিচালনা করে। জরিপে অধিকাংশ ব্যবসায়ী বলেছেন দুর্নীতি হচ্ছে বড় প্রতিবন্ধকতা। জরিপে অংশগ্রহণ করা 67% ব্যবসায়ী মনে করেন অদক্ষ আমলাতন্ত্র ব্যবসার জন্য একটি বড় প্রতিবন্ধকতা। এছাড়া 55% ব্যবসায়ী পুঁজির সংকট বা অর্থায়নের সীমাবদ্ধতাকে ব্যবসার জন্য আরেকটি বড় সমস্যা মনে করেন। সিপিডি লক্ষ্য করছে করোনা বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে, তবে তা অসম গতিতে। জরিপে অংশগ্রহণ করা ব্যবসায়ীদের 45% মনে করেন তাদের ক্ষতিপূরণ হতে লাগতে পারে 3 বছরের বেশি সময়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
কানাডায় যেসব বাংলাদেশি নাগরিকের বাড়ি রয়েছে তাদের নামের তালিকা বারবার চেয়েও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। আজ দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। উত্তর আমেরিকার দেশ কানাডায় শত শত বাংলাদেশের টাকায় গড়ে উঠেছে অভিজাত পল্লী বা বেগমপাড়া নামে যা পরিচিত। অর্থ পাচারকারীদের বেশিরভাগই আমলা, রাজনীতিক ও ব্যবসায়ী। অর্থ পাচারকারীদের তালিকা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে স্বপ্রণোদিত হয়ে 2020 সালের 22 নভেম্বর রুল জারি করেছিল উচ্চ আদালত। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশে অর্থ পাচার করে সম্পদ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের তালিকা চেয়ে 2020 সালের ডিসেম্বরে প্রথম দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল দুদক। ভারতের বিহার রাজ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ দুপুর থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় বিহারের গয়া স্টেশন। বিহারের অনেক জায়গায় ছাত্ররা বিক্ষোভ দেখায় এবং এ সময় একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালায়, কিন্তু বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা কার্যত বেপরোয়া হয়ে ওঠায় বিষয়টি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্যদিকে গয়া রেল স্টেশন চত্বরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব নয়া মোড় নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সম্পর্কে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বুধবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাজ্যপাল যদি নিজে বিধানসভায় আসার ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমরা তার আসার কারণ জানতে চাইব, সেখানে ওনার কী ভূমিকা থাকবে তাও আমাদের জানতে হবে। এভাবে রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের মধ্যে দ্বন্দ্ব কার্যত নয়া মোড় নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। স্পিকারের ওই অবস্থানের মাধ্যমে তিনি ঘুরিয়ে রাজ্যপাল আর নিজের ইচ্ছায় বিধানসভায় আসতে পারবেন না বলে মনে করছেন তারা। এ সম্পর্কে আজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,
উনি নিজে আসতে চেয়েছিলেন বিধানসভায়, তাকে মর্যাদা দিয়ে আমরা এনেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি যে তিনি এই প্ল্যাটফর্মকে একটা পলিটিক্যাল বক্তব্য রাখার জন্য ব্যবহার করবেন।
গতকাল মঙ্গলবার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের ভাস্কর্যে মালা দিতে এসে বিধানসভা চত্বরে এক সংবাদ সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকার ও রাজ্য বিধানসভা সংক্রান্ত সমালোচনামূলক মন্তব্য করেন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল এসেছিলেন আম্বেদকরের মূর্তিতে মালা দিতে, কিন্তু এখানে এসে তিনি মূর্তিতে মালা দেওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভা সংক্রান্ত অনেক সমালোচনামূলক কথাবার্তা বলে গিয়েছেন। এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ। এখান থেকে রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। তার জের আজও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ওই আলোচনার তৃতীয় দিনে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট এবং নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী হেনরিক টোন আফগান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। নরওয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে হেনরিক টোন তালেবান সরকারের কাছে আন্তর্জাতিক সমাজের উল্লেখযোগ্য দাবিগুলো তুলে ধরেছেন। এ সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আসন্ন বসন্তে আফগানিস্তানের হাইস্কুল ও কলেজ পর্যায়ের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। মঙ্গলবারের বৈঠকের পর নরওয়ের অভিবাসন পরিষদের প্রধান ইয়ান ইগল্যান্ড বলেছেন, তালেবান যদি মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ তালেবান শাসনের সমর্থনে নারীরা বিক্ষোভ মিছিল করেছে। হিজাব পরে তারা এই মিছিলে যোগ দেন। তারা বলেন, অবিলম্বে আফগানিস্তানের জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে। মিছিলে অংশগ্রহণকারী নারীরা তালেবান ও হিজাবের সমর্থনে স্লোগান দেন এবং আফগানিস্তানের অর্থ সম্পদ আটকে না রেখে তা ফেরত দিতে আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকায় থাকা আফগানিস্তানের বিপুল পরিমাণ অর্থ আটকে দিয়েছে সেদেশের সরকার। আফগান বার্তা সংস্থা আভা জানিয়েছে, আফগান নারীরা রাজপথে সমবেত হয়ে বলেছেন তারা তালেবানি শাসন এবং ইসলামী পর্দা প্রথার পক্ষে। মিছিলে অংশগ্রহণকারী মরিয়াম জিয়াউল হক নামের এক নারী বলেছেন, তালেবান ধর্মের ভিত্তিতে আইন প্রণয়ন করেছে, কিন্তু কিছু মানুষ পাশ্চাত্যের সহযোগিতায় এই আইনকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1,00,000-এরও বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ভিয়েনা বৈঠকে যে সমঝোতাই হোক না কেন, তাতে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের গ্যারান্টি থাকতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনার বিষয়ে কোনো কোনো গণমাধ্যম খবর দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, যে সমঝোতায় অর্জিত হোক না কেন, তাতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের গ্যারান্টি থাকতে হবে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বর্তমানে ভিয়েনায় 4+1 গ্রুপের মধ্যে আলোচনা চলছে। সব পক্ষই আলোচনা ইতিবাচক গতিতে এগিয়ে যাচ্ছে বলে দাবি করছে, কিন্তু কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তাব উত্থাপিত হয়েছে। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল ইরানের 1 টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য আমেরিকার এ ইচ্ছা নতুন কিছু নয়, বরং বহুদিন ধরে তারা এ আগ্রহ প্রকাশ করে আসছে, যদিও তাদের সেই ইচ্ছা এখন পর্যন্ত পূরণ হয়নি। বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য নতুন করে যে সমঝোতাই হোক না কেন, তাতে কথা ও কাজে মিল থাকতে হবে। এর অন্যথায় এ সংক্রান্ত কথাবার্তা কেবল গণমাধ্যমের খোরাক হিসেবেই কাজ করবে, এর বেশি কিছু নয়। পরমাণু সমঝোতার অতীত তিক্ত অভিজ্ঞতায় দেখা গেছে আমেরিকার কথা ও কাজে কোনো মিল নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে পরমাণু সমঝোতায় সই করেছিলেন, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং তিনি ইরানের উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন। এ অবস্থায় নতুন করে আস্থা অর্জন কিংবা কোনো সমঝোতায় পৌঁছতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের কথা ও কাজে মিল থাকতে হবে। অন্যদিকে ইরানও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা যাচাই বাছাই করার পরই কেবল ভিয়েনা সমঝোতাকে সফল করার জন্য পরবর্তী পদক্ষেপ নেবে। বর্তমানে আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে ইরানের সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। বাস্তবতা হচ্ছে, ইরান আমেরিকার সঙ্গে কোনো লোক দেখানো আলোচনায় বসবে না। যতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে, ততদিন পর্যন্ত ভিয়েনায় আলোচনার বর্তমান যে অবস্থা, তাতে কোনো পরিবর্তন আসবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজ সংসদে বলেছেন, র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহসাই প্রত্যাহার হচ্ছে না, সময় লাগবে। তিনি বলেন, সরকার লবিস্ট নিয়োগ করেনি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহসাই প্রত্যাহার হচ্ছে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ বুধবার জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সময় লাগবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা আমেরিকার সঙ্গে একাধিক মিটিংয়ের আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা যখনই তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারব, আমাদের বিশ্বাস র্যাবের মতো একটি অত্যন্ত ভালো প্রতিষ্ঠানের ওপর থেকে নিশ্চয়ই নিষেধাজ্ঞা তুলে নেবে মার্কিন সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মাত্র গতকালই বলেছিলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবকে জাতিসংঘের শান্তি মিশনে না নেওয়ার জন্য 12টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে চিঠি দিয়েছে এতে কোনো প্রভাব পড়বে না। এর আগে গত মাসে র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এটা দেশের জনগণ গ্রহণ করেননি। এ অবস্থায় আজ পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে ব্যাখ্যা করে বলেছেন, র্যাবের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে বিভিন্ন লবিস্ট প্রতিষ্ঠান, আমাদের প্রতিপক্ষের লবিস্ট প্রতিষ্ঠান, তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে কেবল মিথ্যা তথ্য কিংবা অসত্য ঘটনা প্রকাশ করেনি, সেই সঙ্গে পৃথিবীর বড় বড় যেসব মানবাধিকার সংস্থা আছে তাদেরকেও প্রতিনিয়ত ফিডব্যাক করেছে যে র্যাব খুব খারাপ প্রতিষ্ঠান। এ সময় যুক্তরাষ্ট্রে বিএনপি জামাত ও সরকারের লবিস্ট নিয়োগের প্রসঙ্গে বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন,
আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য তারা এই বিভিন্ন ধরনের লবিস্টরা নিয়োগ করেছেন। এই লবিস্টের টাকা কোত্থেকে গেল সেইটাও খুব ইম্পর্টেন্ট।
তবে আওয়ামী লীগ গুড গভর্নেন্সের জন্য এবং দেশের পজিটিভ ইমেজগুলো তুলে ধরার জন্য পিআর বা জনসংযোগ ফার্ম নিয়োগ করেছে বলেও আজ সংসদে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
আমরা লবিস্ট নিয়োগ করি নাই, আমরা একটা পিআর ফার্ম নিয়োগ করেছিলাম। তাদের দায় দায়িত্ব হচ্ছে গিয়ে তারা যে অপপ্রচার যেগুলো হয়, মিথ্যা তথ্যগুলো যেগুলো প্রকাশ হয়, সেইগুলো পাবলিকে জানান দেওয়ার জন্য ফ্যাক্টগুলো, সত্যি কথাগুলো তারা বলবে।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা যা কিছু করি দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি, এটা একেবারেই সঠিক নয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। তবে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে বিশ্বে, উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশে দেশে। তাই সবাই করোনার বিষয়ে সদা সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এ আহ্বান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শ্রোতা বন্ধুরা, ব্রেন স্ট্রোকের পর আমরা হৃদরোগ বা হার্ট ডিজিজ নিয়ে কয়েক পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলব। আর এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জনাব ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব ডক্টর তাইফুর রহমান, মানুষের রোগ বালাইয়ের অভাব নেই, তার মধ্যে হৃদরোগের কথা এখন প্রায়ই শোনা যায়। আর এই হৃদরোগ নিয়ে মানুষের ব্যাপক দুশ্চিন্তা রয়েছে।
এই হৃদরোগে আক্রান্ত হওয়ার পরিমাণটাও সম্প্রতি অনেক অনেক বেশি। প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় কেউ না কেউ হার্ট ডিজিজ বা হৃদরোগে আক্রান্ত। তো আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব, হৃদরোগ বা হার্টের রোগ আসলে কি?
ধন্যবাদ আপনাকে। হৃদরোগ বলতে আসলে হার্টের যতগুলো রোগ আছে সেই সবগুলোকে কিন্তু ইনক্লুড করতে হয় হৃদরোগের মধ্যে। তো আমরা বেসিক্যালি আমরা হার্টের যে রোগ বা হৃদরোগ বলতে ইসকেমিক হার্ট ডিজিজ যেটা সেটাকে বুঝি, যে হার্টের নিজস্ব যে তিনটা রক্তনালী আছে সেই রক্তনালীগুলো দিয়ে হার্টের মাসেলগুলা অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস গুলো পায়। কোন কারণে যদি সেই রক্তনালী গুলোতে ব্লক হয়, আমরা জানি সেগুলোকে করোনারি আর্টারিজ বলে। আমাদের মেইন দুইটা রক্তনালী থাকে করোনারি আর্টারিজ, লেফট এবং রাইট। লেফট আরেকটা দুই ভাগ হয়, লেফট মেইন টু দুই ভাগ হয়, একটা লেফট ভেন্ট্রিকুলার আর একটা সার্কুলেটরি। যদি এত জটিলতা যায় না, এই রক্তনালী গুলার কোথাও যদি চর্বি জলাপ বেঁধে যদি আমাদের শরীরে যদি বাধা সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ অথবা হার্ট ব্লক।
ডাক্তার তাইফুর রহমান, এই যে হার্ট ব্লক হলে কি হয় আসলে, একই সাথে জেনে নেব শতকরা কত ভাগ ব্লক হলে তবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এবং হার্ট ব্লক হলেই কি সেটাকে হার্ট অ্যাটাক বলা হয়?
ব্লকটা যদি কোনো কারণে 100% হয়ে যায়, হঠাৎ করে কোনো কারণে আমার যে জমানো চর্বিগুলো একটু ফেটে গেলে ওখানে রক্ত জমাট বাঁধে, জমাট বাঁধলে কি হয়, পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ হলে এই রক্তনালে দিয়ে যতটুকু অংশ সাপ্লাই দেবে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস বন্ধ হয়ে যায় তাৎক্ষণিকভাবে, তখন ওই অংশটা পচতে শুরু করে, এটা হচ্ছে হার্ট অ্যাটাক বা মেডিকেলের ভাষায় আমরা যেটাকে বলি এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমরা হৃদরোগ বলতে গেছিলাম এইটাকেই বেশি বুঝি এবং এটাই হচ্ছে ইমার্জেন্সি, এটাকে নিয়ে আমরা খুব বেশি আতঙ্কে কাটাই। আপনি যেটা বলছিলেন, যত দিন যাচ্ছে আমাদের কমিউনিকেবল ডিজিজগুলো চলে আসছে, ইনফেকশাস ডিজিজগুলো যেগুলো নাকি আমাদের জীবাণু বাহিত সেগুলো চলে আসছে, মানুষের পর আয়ু বাড়ছে, স্বাধীনতা নন কমিউনিকেবল ডিজিজগুলো বাড়ছে এবং এই হৃদরোগটা বেড়ে যাচ্ছে। একটা ডেটা দেখলাম যে একটা গবেষণায় বেরিয়ে এসেছে যে সারা পৃথিবীতে 126 মিলিয়ন পিপল এক বছরে হৃদরোগে আক্রান্ত হয়েছে, এখান থেকে 9 মিলিয়ন পিপল কিন্তু মারা গেছে। এবং দেখা গেছে যে আপনি যা বলছিলেন যে প্রায় প্রতিটা ঘরে কেউ না কেউ এই হার্টের প্রশ্নই আছে। এখানে বলতে হয় যে কিছু মানুষ কিন্তু সাইলেন্টলি সেটা ব্যবহার করে চলছে। আমরা জানি 19 থেকে 20 বছরের পরেই এই রক্তনালীর মধ্যে ব্লক সৃষ্টি হতে থাকে এবং দেখা যায় যে মিডল এজ গুলাতে অনেকেই তার হাতে ব্লক থাকে সেটা সে ধরতে পারে না, বুঝতে পারে না, আর অনেকে হঠাৎ করে হার্ট অ্যাটাক পেয়ে মারা যাচ্ছে।
শ্রোতা বন্ধুরা, একটু বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, আপনারা আমাদের সাথেই থাকুন। ক্ষণিক মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম হৃদরোগ বিষয়ক আলোচনায়। ডাক্তার তাইফুর রহমান হার্টে ব্লকের কথা বলছিলেন এবং এটি প্রায় প্রতিটি ঘরে ঘরেই আছে, অনেকের হার্টে ব্লক আছে কিন্তু তিনি ধরতে পারছেন না কিংবা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে করণীয় কি এবং এটি হওয়ার কারণগুলো যদি একটু বিস্তারিত আলোচনা করেন।
ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলতে চাই যে আসলে আমাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক আছে, এই যদি আমার হার্ট অ্যাটাক হয়ে গেলে আমরা দেখতে পাই যে একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে এসে ঘরে চলে আসে যে আমার হার্ট অ্যাটাক হয়ে গেলে কিনা। তো আসলে এটাকে ক্লারিফাই করা দরকার যে কোন ব্যথাটা হার্ট অ্যাটাকের সাথে মিলে কোনটা মিলে না, ওটা টিপিক্যাল টেস্ট ফর হার্ট অ্যাটাক। এখানে প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা মানুষ ওকে ব্যথা নিয়ে আসে, প্রথম যেটা চিন্তা করি তার হার্ট অ্যাটাক সম্ভাবনা কতটুকু, এটা হচ্ছে আমরা দেখি এইজ। প্রথমত ইয়াং এজের যখন পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসে, মানুষ বুকে ব্যথা নিয়ে আসে, তখন আমরা চিন্তা করি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম। যদি ফিমেল হয় মহিলাদের ক্ষেত্রে তার নিউক্লিয়েটিং এজ গুলা ধরেন 18-45 বছর পর্যন্ত অ্যাভারেজ একটা মহিলার মাসিক হয়, সেই সময়টার তার ইস্ট্রোজেন নামক একটা হরমোন থাকে, সেটা কিন্তু নিরুদ্রব থেকে প্রোটেকশন দেয়। সেই ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নেই যে তার নিরুদ্রব না, যেহেতু মেয়েটা ইয়াং। তারপরে আসে যদি এলডারলি পেশেন্ট হয়, মেল পেশেন্ট হয়, তার যদি রিস্ক ফ্যাক্টর গুলা থাকে, রিস্ক ফ্যাক্টর গুলা যেমন ধরেন স্মোকিং, প্রথমে আমরা নিয়ে আসি সে সিগারেট স্মোক করে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি স্কিন ডিজিজ আছে কিনা, তার লাইফ স্টাইলটা কেমন, তার খাওয়া দাওয়া কেমন, সে ওভারওয়েট আছে কিনা, এই জিনিসগুলা মাথায় রেখে আমরা চিন্তা করি তার মৃত্যু হওয়ার চান্স কতটুকু, সম্ভাবনা কতটুকু। তারপরে চলে এসে তার ব্যথার ধরনটা কেমন, এই ব্যথার ধরনটা অনেকে বলে ব্যথা ব্যথা ঠিক ব্যথা হয় না, এটা এমন হয় যে বুকটা চেপে আসে, তার হাত দিয়ে চেপে ধরে থাকে, মনে হয় যে একটা হাতির পা এই বুকের মধ্যে চেপে আছে, হৃদরোগের ব্যথাটা ঠিক তেমনটাই হয়।
জনাব ডাক্তার তাইফুর রহমান, হৃদরোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতাবন্ধুরা, হৃদরোগ বিষয়ক আলোচনার প্রথম পর্বে হৃদরোগ কি, হার্টের ব্লক কি, কেন হয় সে সম্পর্কে জানলেন। এ বিষয়ে আগামী সপ্তাহেও আলোচনা হবে, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 26 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে প্রথম আলো। নির্বাচন কমিশন নিয়োগ বিলের রিপোর্ট সংসদে উপস্থাপন, এটিও দৈনিক প্রথম আলোতে উপস্থাপিত হয়েছে। 3 চ্যালেঞ্জের মধ্যে দেশের ব্যবসায়ীরা, সিপিডি, মানব জমিন, ইত্তেফাকের শিরোনাম। অবশেষে অনশন ভাঙলেন সাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাড়াহুড়া করে ইসি আইন আরেকটি পাতানো নির্বাচনের নীল নকশা, বললেন মির্জা ফখরুল যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, করোনা টিকা আবিষ্কারের আগেই আমরা সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম প্রধানমন্ত্রী। ভারতের কয়েকটি খবরের শিরোনাম, বেছে বেছে প্রতিশোধ নেব, হিন্দুদের হুমকি সমাজবাদী নেতার, বিজেপির অভিযোগে শোরগোল উত্তরপ্রদেশে। সংবাদ প্রতিদিন, মাথায় উত্তরাখণ্ড, গলায় মণিপুর, নির্বাচন মুখী দুই রাজ্যের পোশাকে প্রজাতন্ত্র পালন মোদীর, আনন্দবাজার পত্রিকা।
শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সঠিক তথ্য পৌঁছাতে পারলে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই র্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তবে তার জন্য কিছু সময় লাগবে। আজ জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একথা বলেন। তিনি জানান, 2015 সাল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে মোট 8টি লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়, তবে সরকার যুক্তরাষ্ট্রে কোনো লবিস্ট নিয়োগ করেনি। অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারে পিআর ফার্ম নিয়োগ করেছে সরকার।
এদিকে লবিস্ট নিয়োগ প্রশ্নে ফখরুল বললেন, যা কিছু করি দেশ রক্ষাই করি। যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ নিয়ে দেশে তোলপাড় চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বিএনপি জামায়াত যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দিয়ে 3.75 মিলিয়ন ডলার ব্যয় করেছে। অনুসন্ধান চলছে, ব্যয় বাড়তে পারে, টাকার উৎস খোঁজা হচ্ছে। এদিকে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি, কোন লবিস্ট নিয়োগ করেনি বিএনপি। আর মানব জমিনের খবরে লেখা হয়েছে, ইসি গঠনে আইন নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গোপনীয়তার সঙ্গে তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন আরেকটি পাতানো নির্বাচনের নীল নকশা মাত্র।
আমরণ অনশনে বসার 162 ঘণ্টা পর অনশন ভাঙলেন সাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে গত বুধবার দুপুর 2টায় অনশনে বসেন তারা। আজ বুধবার সকাল 10:21 হামিদা আব্বাসি নামের এক অনশনরত শিক্ষার্থীকে পানি পান করিয়ে আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙান ডক্টর জাফর ইকবাল। অনশন শুরুর পর গত 7 দিনে দফায় দফায় শিক্ষকেরা তাদের অনশন ভাঙানোর চেষ্টা করেছেন, তবে তারা রাজি হননি। আজ সকাল 10:00 হাসপাতালে থাকা অনশনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত অনশনরতদের সঙ্গে একসঙ্গে মিলিত হন। এরপর তারা অনশন ভাঙেন। তবে আমরণ অনশনের ইতি ঘটলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানিয়েছেন মীর রানা। এদিকে সাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন, সাবি ভিসি পদ ছাড়লে 34 ভিসি একযোগে পদত্যাগ করবেন বলেছেন। আমি দেখতে চাই তারা পদত্যাগ করেছেন।
তিন চ্যালেঞ্জের মধ্যে দেশের ব্যবসায়ীরা সিপিডি। মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীরা তিনটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ব্যবসায়ীদের জন্য এই চ্যালেঞ্জ তিনটি হল দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং অর্থায়নের সীমাবদ্ধতা। এগুলো বাংলাদেশে ব্যবসায় মূল বাধা হিসেবে দেখা যাচ্ছে। বুধবার সিবিডি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ব্যবসায় পরিবেশ 2021 উদ্যোক্তা জরিপের ফলাফল শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সিপিডি জরিপের তথ্য মতে, 63% ব্যবসায়ী মনে করেন করোনাকালে প্রণোদনা প্যাকেজ বন্টন দুর্বল ছিল, 42% মনে করেন দেশের অর্থনীতি চাপে রয়েছে, আর 68% বলেছেন দুর্নীতি এবং অদক্ষ প্রশাসন তাদের ব্যবসা করা কঠিন করে তুলেছে। আর দুর্নীতি বিষয়ক এক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, অর্থ আত্মসাত, দুর্নীতি ও নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড সহ 42 ধরনের উচ্চ ঝুঁকিতে পড়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ প্রতিষ্ঠানে বিরাজ করছে আরও 23 ধরনের মধ্যম এবং 2 ধরনের নিম্ন ঝুঁকি।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বেছে বেছে প্রতিশোধ নেব, হিন্দুদের হুমকি সমাজবাদী নেতার। বিজেপির অভিযোগে শোরগোল উত্তরপ্রদেশে, সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, যত নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই পারদ বাড়ছে উত্তরপ্রদেশে। এবার নয়া বিতর্ক ছড়াল সমাজবাদী পার্টির প্রার্থী আদিল চৌধুরীর মন্তব্যে। সোজা হুমকি দিয়ে তিনি বলেছেন, তারা ক্ষমতায় এলে একজনও পার পাবে না। কাদের কথা বলছেন তিনি? বিজেপির অভিযোগ, ওই নেতা আসলে হিন্দুদের হুমকি দিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই মন্তব্যে শোরগোল ভোটমুখী উত্তরপ্রদেশে।
মাথায় উত্তরাখণ্ড, গলায় মণিপুর, নির্বাচনমুখী দুই রাজ্যের পোশাকে প্রজাতন্ত্র পালন মোদীর, আনন্দবাজার এবং আজকালের এ শিরোনামের খবরে বলা হয়েছে, সে সাধারণতন্ত্র দিবস হোক বা স্বাধীনতা দিবস, এক একবার এক এক রাজ্যের চিহ্ন উঠে আসে তাঁর পরিধানে। এবার তিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না। প্রধানমন্ত্রীর পোশাকে দেখা গেল উত্তরাখণ্ড আর মণিপুরের ছাপ। মাথায় যে টুপিটি পরলেন নরেন্দ্র মোদী সেটি উত্তরাখণ্ডের। এদিনের পোশাকে সেই উত্তরাখণ্ডের ছবি উঠে আসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রধানমন্ত্রীর গায়ে ছিল এদিন সাবেকি মণিপুরী চাদর, যাকে বলে লেইরাম ভি। তবে নিন্দুকরা বিষয়টি এত সোজাভাবে নিচ্ছেন না, তাঁদের কথায় এই দুই রাজ্যেই আগামী মাসে ভোট, রাজ্যবাসীদের আবেগটাকেই আসলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী মোদী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা ফাতির আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা সহজ ও সাবলীল ভাষায় এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা হুজরাতের তাফসির উপস্থাপনের চেষ্টা করব। মদিনায় অবতীর্ণ এই সূরাই মূলত গুরুত্বপূর্ণ সামাজিক আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এই সূরায় বর্ণিত মূলনীতিগুলো অনুসরণ করলে সমাজের মানুষের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব শক্তিশালী হয় এবং না করলে পরস্পরের শত্রুতা, বিদ্বেষ, অমূলক সন্দেহ ও বিভেদ সৃষ্টি হয়। প্রথমেই এই সূরার এক নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم।
হে ইমানদারগণ, কোন বিষয়ে আল্লাহ ও তার রাসূলের সমক্ষে তোমরা অগ্রণী হয়ো না, আর তোমরা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ।
এই সূরায় ইমানদার ব্যক্তিদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, ইমানের দাবি হচ্ছে আল্লাহ ও তার রাসূলের নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করা এবং তাদের থেকে অগ্রণী হয়ে না যাওয়া, বিশেষ করে সামাজিক বিষয়াদিতে যেখানে সাধারণ মানুষকে মুসলিম সমাজের নেতৃত্বের অনুগত হয়ে থাকতে হয় সেখানে একথা বিশেষভাবে প্রযোজ্য। এসব বিষয়ে নেতৃত্বের চেয়ে অগ্রগামী হয়ে গেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোনো কোনো উগ্র মুসলমান আশা করে তাদের মতো করে সমাজপতিরা সব কাজকর্ম করবে, অথচ যিনি নেতা তিনি সমাজের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে গণস্বার্থের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, আল্লাহ যেসব বিষয়কে হারাম ঘোষণা করেছেন তাকে হালাল মনে করা, বা তিনি যা কিছুকে হালাল ঘোষণা করেছেন তাকে হারাম মনে করা, আল্লাহর ও তার রসুলের থেকে অগ্রসর হয়ে যাওয়ার সামিল। দুই, সমাজের আইন প্রণীত হতে হবে পবিত্র কোরআন ও রসুলের সুন্না অনুযায়ী, আর কোরআন ও সুন্না বিরোধী যে কোনো আইন প্রণয়নের অর্থ হবে আল্লাহ ও তার রসুলের চেয়ে অগ্রগামী হয়ে যাওয়া।
এবারে এই সূরার দুই ও তিন নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم
هي إيمان دارغان تمرا نبير كنتشار روپور نجدر كنتشار اوچو کرونا এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো রাসূলের সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এ আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া অবলম্বনের জন্য পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।
আগের আয়াতের বিষয়বস্তু ছিল এই যে কোনো কাজে রাসূলের চেয়ে অগ্রগামী হওয়া যাবে না এবং তিনি যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। এরপর এই দুই আয়াতে বলা হচ্ছে কথা বলার সময়ও রাসূলের চেয়ে উচ্চস্বরে কথা বলা যাবে না, চিৎকার করার তো প্রশ্নই আসে না। এই আয়াতের বক্তব্যে বোঝা যাচ্ছে রাসূলের যুগের কোনো কোনো মুসলমান এই সামাজিক আদবটি রক্ষা করতেন না, তারা সাধারণ মানুষের সঙ্গে যেভাবে উচ্চস্বরে কথা বলতেন সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলতেন এবং বেয়াদবি করতেন। বিষয়টি এতদূর গড়িয়েছে যে আল্লাহ নিজে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন, তোমরা যদি তোমাদের এই অসভ্য ও অবমাননাকর আচরণ সংশোধন না করো তাহলে তোমাদের আমলনামা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা ঘুণাক্ষরেও কিছু টের পাবে না।
পরের আয়াতে এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে যে তাকওয়া অবলম্বনের অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর রাসূলের সামনে কণ্ঠস্বর নিচু রাখা, আর এটি করতে পারলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার ক্ষমা ও মহা পুরস্কার লাভ করা সম্ভব হবে। এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, আমাদেরকে কথা ও কাজে সতর্ক থাকতে হবে কারণ আমাদের প্রতিটি কথা ও কাজের ভালো ও মন্দ প্রভাব আমাদের দিকেই ফিরে আসে। দুই, অনেক মানুষ বাইরে বিনয়ী হওয়া সত্ত্বেও ভেতরে অনেক বেশি অহংকারী, আমাদের বিনয়ী আচরণ তখনই মূল্যবান হয়ে উঠবে যখন সে আচরণ সততা ও তাকওয়া ভিত্তিক হবে, তা না হলে সে আচরণ হবে প্রতারণার শামিল।
এবারে সূরা হুজুরাতের চার ও পাঁচ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যায়।
إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّى تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
যারা আপনার ঘরের কক্ষগুলোর পেছন থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ, আর আপনি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তবে তা নিঃসন্দেহে তাদের জন্য উত্তম হতো, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
আগের আয়াতগুলোর উদাহরণ তুলে ধরে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ ঘরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ব্যস্ত কিংবা বিশ্রাম নিতেন, তখন কিছু মানুষ তার ঘরের বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা না করে বাইরে থেকেই তাকে ডাকাডাকি শুরু করে দিত। তারা উচ্চ কণ্ঠে রাসূলের নাম ধরে ডাকাডাকি করে তাদের দাবি দেওয়া তুলে ধরত। পবিত্র কোরআনে এ ধরনের মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাদের এই আচরণ নির্বুদ্ধিতার শামিল, আর ভদ্রতা, সৌজন্য ও সম্মানজনক ব্যবহার হচ্ছে বুদ্ধিমত্তার পরিচায়ক। সমাজের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতার ক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখা উচিত।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, সামাজিক আচার আচরণে সৌজন্য রক্ষা করার উপর ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। বিষয়টির গুরুত্ব এতটাই বেশি যে অসৌজন্যমূলক ব্যবহারকে নির্বুদ্ধিতার শামিল বলা হয়েছে। দুই, ইসলামে ঘর ও পরিবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পারিবারিক জীবনে ঝামেলা তৈরি করার অধিকার কারো নেই, এমনকি ঘরের বাইরে থেকে কাউকে চেঁচামেচি করে ডাকতেও ইসলাম নিষেধ করেছে। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত থাকলে পাশ্চাত্যের সঙ্গে যে কোনো চুক্তির পথ সম্পূর্ণ খোলা রয়েছে, জানালেন প্রেসিডেন্ট রাইসি। বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতিকে প্রধান বাধা বললেন 68% ব্যবসায়ী, বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা পাচ্ছে না দুদক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার দ্বন্দ্বে নয়া মোড়। আগামী মার্চ মাসে আফগানিস্তানের গার্লস স্কুলগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার কাছে অর্থ ফেরোচ্ছে আফগান নারীদের বিক্ষোভ। এবারে আরো একটি খবর। রাশিয়া বলেছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশ ভীতি ছড়িয়ে দিচ্ছে। এছাড়া ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের দেশগুলো অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন আজ তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই অভিযোগ তুলেছে। ইউক্রেন নিয়ে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকা ও তার মিত্রদের প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ আনা হলো। আমেরিকা ও তার মিত্ররা বলছে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে ভিত্তিহীন অজুহাত তুলে রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েনের ব্যবস্থা করেছে আমেরিকা। মার্কিন সরকার ও তার মিত্ররা বলেছে তারা তাদের সেনাদেরকে প্রস্তুত রেখেছে এবং পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.